ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা, আর ভারতে রাত ৯:৩০। আমি রোকেয়া হায়দার। শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। শ্রোতা বন্ধুরা, আগে জানিয়ে রাখি, বিশ্বব্যাপী এবং বাংলাদেশ ভারতে করোনা ভাইরাসের সংকটজনক পরিস্থিতির কারণে আমরা ফেসবুক লাইভ আপনাদের দেখাতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে আপনারা বেতার তরঙ্গে নিয়মিতই আমাদের অনুষ্ঠান শুনছেন, ফেসবুকেও শুনতে পাচ্ছেন, টুইটারেও শুনতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে আপনারা শুনতে পাচ্ছেন আমাদের পুরো এক ঘন্টার অনুষ্ঠান। আসুন তাহলে শুরু করা যাক। প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছে জাসপেন হিউসন। দীর্ঘ ৩-৪ মাস ধরে নীরব থাকা সমর্থকদের পুনরুজ্জীবিত করতে সংক্রমণ বৃদ্ধির হুঁশিয়ারি অমান্য করেই প্রেসিডেন্ট ট্রাম্প ওক্লাহোমার থালসা নির্বাচনী র্যালিতে যোগ দিয়েছিলেন শনিবার সন্ধ্যায়। প্রেসিডেন্ট র্যালিতে ভাষণে বলেন, আগের চাইতে আমার নীরব সমর্থকেরা এখন আরও বেশি বলিয়ান। ট্রাম্পের নির্বাচনী দল জনগণকে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করলেও তা তারা উপেক্ষা করেন। বিওকে সেন্টারে ১৯,০০০ সিটের বহু সিট খালি পড়ে থাকতে দেখা যায়। ওক্লাহোমায় শনিবার সেদিন ২০৩ জন সংক্রমিত হয়েছেন এবং যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা ছিল ১,২২,০০০ মতো। স্বাস্থ্য বিশেষজ্ঞরা টেস্টিং, টেস্টিং অ্যান্ড মোর টেস্টিং বলে চাপ দিলেও সমাবেশে তিনি বলেন, বেশি বেশি টেস্টিং হলে সংক্রমণ বেশি ধরা পড়ে, তাই আমি টেস্টিং কমানোর উপদেশ দিচ্ছি। বিশেষজ্ঞদের মতে এখনও কোনো ঔষধ আবিষ্কৃত হয়নি, তাই মাস্ক এবং টেস্টিং এই রোগের বিরুদ্ধে এখনও সবচাইতে বড় হাতিয়ার। যুক্তরাষ্ট্র অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার এবং নিউ ইয়র্কের শীর্ষ একজন প্রসিকিউটর মধ্যকার পদত্যাগ নিয়ে বিরোধের নিষ্পত্তি হয়েছে শনিবার বিকেলে। প্রসিকিউটর জেফ্রি বার্ম্যান শনিবার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, এই শর্তে যে তার ডেপুটি তার স্থলাভিষিক্ত হবেন এবং বর্তমানে বিচারাধীন মামলাগুলির নিষ্পত্তি ঘটবে। শনিবার উইলিয়াম বারের নিষেধাজ্ঞা অমান্য করে প্রসিকিউটর বার্ম্যান অফিসে আসেন এবং বলেন, পদ থেকে আমি সরে দাঁড়াচ্ছি না। প্রেসিডেন্ট ট্রাম্প তার পদত্যাগের দাবি করলেও সাংবাদিকদের জানান, বিষয়টি পুরোপুরি অ্যাটর্নি জেনারেলের হাতে। জেফ্রি বার্ম্যান প্রেসিডেন্ট ট্রাম্পের বন্ধুবান্ধব এবং মিত্রদের বিভিন্ন মামলার তদারকি এবং দেখাশোনা করতেন। বিশ্ব শরণার্থী দিবসে জাতিসংঘের কর্মকর্তারা হুঁশিয়ার করে দিয়েছেন যে কোভিড-১৯ কারণে বিশ্বের লক্ষ লক্ষ শরণার্থী ও বাস্তুচ্যুত জনগণ আজ হুমকির মুখে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডক্টর টেড্রোস গেব্রিয়েসাস বলেছেন, শরণার্থীদের দুর্বিষহ জীবনধারা তাদেরকে করোনা সংক্রমণের ঝুঁকিতে ঠেলে দিয়েছে। তারা আজ পর্যাপ্ত আশ্রয়, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টি, পয়ঃনিষ্কাশন এবং স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত। ডাব্লিউএইচও শরণার্থী শিবিরগুলিতে বর্তমান সত্যিকার সংক্রমণের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। লিবিয়ায় তুরস্কের সামরিক হস্তক্ষেপ সুফল বয়ে আনতে শুরু করেছে। তুরস্ক সম্প্রতি ত্রিপোলির জাতীয় সরকারের সমর্থনে সেখানে সেনা পাঠিয়ে আঙ্কারার অবস্থান মজবুত করে নিয়েছে। জেনারেল খলিফা হাফতারের LNA বা ন্যাশনাল লিবিয়ান আর্মি সম্প্রতি তার হুনা ঘাঁটি ছেড়ে আসতে বাধ্য হয়। জেনারেল খলিফা হাফতারকে সমর্থনে যোগাচ্ছে বিশ্বের অন্যতম শক্তিধর শক্তি রাশিয়া। রাশিয়া লিবিয়ার হাফতার বাহিনীর সমর্থনে সেখানে অত্যাধুনিক জঙ্গি বিমান এবং ভাড়াটে সেনাদের পাঠিয়েছে। তবে তুরস্কের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ঘনিষ্ঠ থাকায় তুরস্ক কোনো অবস্থাতেই রাশিয়াকে বিব্রত করতে চায় না। এমত অবস্থায় লিবিয়ার পরিস্থিতিতে সবাই উদ্বেগ প্রকাশ করেছেন।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণে আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত শুনুন আমির খসরুর রিপোর্টে।
চিকিৎসা ব্যবস্থার ঘাটতি, অপর্যাপ্ততা, দুর্দশা, চিকিৎসা না পাওয়ার কথা বাদ দিলেও দেখা গেছে করোনা সংক্রমণের প্রধানতম এবং প্রথম পদক্ষেপ টেস্ট বা করোনা পরীক্ষা করাতে ব্যর্থ হচ্ছেন রাজধানী ঢাকা এবং পার্শ্ববর্তী নারায়ণগঞ্জের শত শত মানুষ। শুধুমাত্র করোনা পরীক্ষার জন্য ঢাকায় শত শত মানুষ যাদের উপসর্গ রয়েছে, তারা হাসপাতাল থেকে হাসপাতালে সীমাহীন দৌড়ঝাঁপ, সরকার নির্ধারিত বুথগুলোতে দিনের পর দিন ঘুরেও পরীক্ষা করাতে ব্যর্থ হয়ে চরম ভীতিকর এক অসহায়ত্বের মধ্যে রয়েছেন। এই প্রতিবেদক নিজে ঢাকার অন্তত 7টি হাসপাতাল এবং বুথের নানাবিধ খোঁজখবর নিয়ে ভয়াবহ এক চিত্র দেখতে পেয়েছেন। যারা পরীক্ষা করাতে পারেনি তাদেরই একজন ভয়েস অব আমেরিকাকে বলেন,
আমি জাতীয় দৈনিকে কাজ করে একজন সাংবাদিক হওয়া সত্ত্বেও গত 3 দিন বাংলাদেশের 6 থেকে 7টা সরকারি বেসরকারি হাসপাতালে কোভিড টেস্টের জন্য গিয়েছি, মানে কিন্তু কোথাও আমি কোভিড টেস্ট করাতে পারিনি। 4 দিন 5 দিনের আগে কোথাও কোনো সিরিয়াল নাই, কিন্তু আমার মানে এখনই দরকার ছিল কোভিড টেস্টটা করানোর, কারণ আমি তো মানুষের সাথে মিশছি, কিন্তু আমি এখন কোভিড টেস্ট করাতে না পেরে এখন নিজেকে অসহায় বোধ করতেছি।
করোনা সংক্রমণের পরীক্ষা ব্যবস্থা ক্রমশ সংকুচিত করে ফেলা হচ্ছে। আগে সরকারি সংস্থা IEDCR, বেসরকারি সংস্থা ICD-DRB সহ অনেক প্রতিষ্ঠান থেকে মানুষ সরাসরি পরীক্ষা করাতে পারতেন, এখন তা সরকারের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। আর একক নিয়ন্ত্রণ নিয়েছে সরকারের স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তর এখন 2টো বেসরকারি প্রতিষ্ঠানকে ইজারার মতো করে দায়িত্ব দিয়েছে, কিন্তু সেখানে চরম অব্যবস্থাপনা চলছে। মানুষ জানে না কোথায় তাদের নমুনা সংগ্রহের বুথ। কয়েকটি বেসরকারি হাসপাতাল সরকারের অনুমোদন নিয়ে পরীক্ষা করালেও তাদের শর্ত আগেই হাসপাতালে ভর্তি হতে হবে। মাত্রাতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে এসব হাসপাতালের বিরুদ্ধে। সরকারি হাসপাতালগুলোতে পরীক্ষা করা হলেও সেখানে অসম্ভব ভিড় এবং রিপোর্ট প্রাপ্তিতে দীর্ঘকাল লেগে যায়। অধিকাংশ মানুষ নিরাশ হয়ে ঘরে ফিরে যান পরীক্ষা না করাতে পেরে। তবে সবারই একটি কথা, প্রয়োজনীয় পরীক্ষার কিট সরবরাহ করা হচ্ছে না। কিট সংকটের কারণে উচ্চতম ঝুঁকিতে থাকা নারায়ণগঞ্জের করোনা পরীক্ষা বন্ধ রয়েছে 3 দিন ধরে। মন্ত্রী এবং সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পরীক্ষা সংকটের কথা স্বীকার করেছেন রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে।
অনেকে টেস্ট করাতে গিয়ে অহরহের শিকার হচ্ছেন, কেউ কেউ দীর্ঘ অপেক্ষা করেছেন, আবার টেস্টের রিপোর্ট পেতেও বেশি সময় লেগে যাচ্ছে।
এদিকে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 39 জন, আর এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1464 জনে। ওই সময়ে নতুন শনাক্ত করোনা রোগীর সংখ্যা 3531 জন, আর সর্বমোট শনাক্ত হয়েছেন 112,306 জন। প্রবীণ সাংবাদিক আবেদ খান সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন, তারা বাসায় চিকিৎসা নিচ্ছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এবারে করোনা সংক্রমণের উপর কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের একটি প্রতিবেদন।
ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ এইভাবেই বাড়তে বাড়তে আজ রবিবার 4 লাখ ছাড়িয়ে গেল। দ্রুত হারে আক্রান্ত বৃদ্ধির এই পরিসংখ্যান প্রশাসন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের কপালে ভাঁজ ফেলতে যথেষ্ট। দেশে অনেকাংশেই লকডাউন উঠে গিয়েছে। লোকাল ট্রেন, মেট্রো এবং আন্তর্জাতিক উড়ান বাদ দিলে অর্থনৈতিক কর্মকাণ্ড প্রায় পুরোটাই চালু হয়ে গিয়েছে। এভাবে সংক্রমণ বাড়তে থাকলে শেষ পর্যন্ত তা কোথায় গিয়ে থামবে সে নিয়ে যথেষ্ট চিন্তার কারণ রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে গত 24 ঘন্টায় দেশে 15,413 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। 24 ঘন্টায় বৃদ্ধির হিসাবে যা এখন অবধি সর্বাধিক। একদিনে এত সংখ্যক মানুষ এর আগে আক্রান্ত হননি। এই বৃদ্ধির জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল 410,461 জন। আক্রান্তের পাশাপাশি মৃত্যুও বাড়ছে ধারাবাহিকভাবে। 17 জুন একদিনে 2,000 মৃত্যুতে হইচই পড়েছিল দেশে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে গত 24 ঘন্টায় করোনার থাবায় দেশে মৃত্যু হয়েছে 306 জনের। এ নিয়ে দেশে মোট মৃত্যু হল 13,254 জনের। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ প্রচারিত হচ্ছে ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে। এবারে বাদ বাকি খবর। ভেনেজুয়েলার সংক্রমণ সংকট মেটাতে ইউনিসেফ ভেনেজুয়েলার জন্য মানবিক সহায়তার তৃতীয় চালানটি পাঠিয়েছে। 90 টন ঔষধ, পয় নিষ্কাশন এবং পানির সরবরাহ ভর্তি একটি প্লেন শুক্রবার রাজধানী কারাকাশে এসে পৌঁছায়। ভেনেজুয়েলায় মানবিক সমন্বয়কারী পিটার গ্রোমেন বলেছেন, ভেনেজুয়েলার কোভিড-19 এবং মানবিক সহায়তা বাবদ আমরা তৃতীয় সরবরাহ চালানটি পেয়েছি। তিনি বলেন, এই সহায়তার চালান ভেনেজুয়েলার জনগণকে সংক্রমণ মোকাবেলা এবং সামগ্রিক সহায়তায় প্রভূত উপকার করবে। ভেনেজুয়েলায় সংক্রমণে 30 জনের মৃত্যু হয়েছে। শনিবার দক্ষিণাঞ্চলের লন্ডনের রেডিং শহরের একটি পার্কে ছুরিকাঘাতে 3 জনের মৃত্যু হয়েছে। স্কাই সংবাদ মাধ্যম জানায় যে পুলিশ ওই ঘটনাকে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত করে সন্দেহ করেছে। পুলিশ ঘটনাস্থলে একজনকে আটক করে। মিরর সংবাদ মাধ্যমকে এক প্রত্যক্ষদর্শী জানান, করোনা ভাইরাসের কারণে বহু রেস্তোরাঁ পাব বন্ধ থাকায় লোকজন পার্কেই এখন জড়ো হয়ে বিকেল সন্ধ্যা কাটাচ্ছিলেন। এমনি জনাকীর্ণ পার্কে ছুরি দিয়ে আঘাত করার আগে এক ব্যক্তি দুর্বোধ্য ভাষায় তিরস্কার করে ওঠেন বলে প্রত্যক্ষদর্শী জানান। প্রধানমন্ত্রী বরিস জনসন এই ঘটনায় মর্মাহত হয়েছেন এবং নিহতদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন। এপি সংবাদ মাধ্যম জানায়, ইন্দোনেশিয়ায় তাদের জলসীমায় মোটর চালিত একটি নৌকো ডুবিতে 10 জন নিখোঁজ রয়েছেন। তল্লাশি দল জানায়, প্রচণ্ড ঢেউয়ের তোড়ে নৌকোটি ডুবে যায়। 6 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং 10 জন এখনও নিখোঁজ রয়েছেন। ইন্দোনেশিয়ায় সাগরে নিরাপত্তাজনিত শিথিলতার কারণে বেশিরভাগ নৌকোডুবি হয়ে থাকে বলে জানানো হয়েছে। কোভিড-19 সরঞ্জামের সঙ্গে দুর্নীতিতে জড়িত জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রীকে একদিন আটক রাখার পর মুক্তি দেওয়া হয়েছে। কোভিড-19 সরঞ্জাম বেআইনিভাবে সংগ্রহের দায়ে তাকে গ্রেফতার করা হয়েছিল। একদিন হাজতে থাকবার পর ম্যাজিস্ট্রেট স্বাস্থ্যমন্ত্রী ওবেদিয়ে ময়ুকে মুক্তি দেয়। 2017 সালে ক্ষমতা গ্রহণের পর প্রেসিডেন্ট এমারসন মানানগাগোয়া তার পূর্বতন প্রেসিডেন্ট রবার্ট মুগাবের শীর্ষ কর্মকর্তাসহ সকলের বিরুদ্ধে দুর্নীতি দমনে প্রতিশ্রুতি দিয়েছিলেন। চীন সরকার শনিবার হংকং বিষয়ে তাদের জাতীয় নিরাপত্তা আইনের বিশদ ব্যাখ্যা দিয়েছে। এই আইন বলে, চীন এশিয়ার অর্থনৈতিক হাবটির উপর তার ক্ষমতা ও নিয়ন্ত্রণ বৃদ্ধি করবে। চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া জানায়, চীনের এই নতুন নিরাপত্তা আইন কমিশনের নেতৃত্ব দেবে চীনা মনোনীত একজন নেতা এবং চীন সরকার এর তদারকি করবে এবং চীনের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সরাসরি হস্তক্ষেপের জন্য শহরে মোতায়েন করা হবে। এবং বহু মাস ধরে মালয়েশিয়ার অর্থনীতি অচল থাকার পর পুনরায় তাতে প্রাণের সঞ্চার হতে শুরু করেছে। মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরের রাস্তাঘাট যানবাহনে পরিপূর্ণ এবং বহু লোককে লাইট রেলে চড়তে দেখা যায়। লোকজন সেখানে বেরিয়ে পড়েছেন হয় চুল কাটতে, নহয় মালয়েশিয়ার জনপ্রিয় খাবার নাসি গোরেং বা মি গোরেংয়ের সন্ধানে। তবে জব মার্কেটের সুদিন এখন ফেরেনি। নবীন পাল্লাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েটধারী, তবে 20টি অ্যাপ্লিকেশন করেও এখনও ভালো কোনো খবর পাননি। তবে তিনি নিরাশ হননি, কারণ অর্থনীতির চাকা মাত্রই তো ঘুরতে শুরু করেছে। সুদিন শীঘ্রই ফিরে আসবে মালয়েশিয়ায়, এমন স্বপ্ন দেখছেন যুবক নবীন পিল্লাই। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত, তবে সব অনুষ্ঠানেই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহরুল আলম।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালে দেশের সকল নাগরিককে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী রোববার ঢাকায় তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের কার্যনির্বাহী কমিটির নিয়মিত সভায় বক্তব্য দানকালে এ আহ্বান জানিয়ে বলেন, জীবন চলতে থাকবে, কারণ এটা স্থবির থাকতে পারে না। তিনি বলেন, এটা সকলেই অবগত আছেন যে করোনা ভাইরাসের কারণে দেশের উন্নয়ন ব্যাহত হচ্ছে, তারপরও সরকার উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, এই সমস্যায় শুধু বাংলাদেশই নয়, সমগ্র বিশ্বই ভুগছে। শেখ হাসিনা বলেন, এই মহামারীর হাত থেকে মুক্ত হয়ে মানুষ যাতে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, এটাই এখন সকলের প্রত্যাশা। এদিকে করোনা মহামারীর কারণে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এবং উন্নত মানের কর্মসংস্থান সৃষ্টির জন্য বিশ্বব্যাংক বাংলাদেশকে 100 কোটি আমেরিকান ডলারের উপর সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। বিশ্বব্যাংক এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশের জন্য সদ্য অনুমোদিত এই অর্থ দিয়ে 2.5 লাখ কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে এবং বেসরকারি খাতে বিনিয়োগ করা হবে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবার কলকাতার রিপোর্ট। কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন আসুন আমরা শুনি।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ রাজধানী দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর চিফ অফ স্টাফ এবং সামরিক বাহিনীর তিন প্রধানের সঙ্গে উচ্চ পর্যায়ের সামরিক কৌশলগত নীতি নির্ধারক বৈঠকে বসেন। বৈঠকে ঠিক হয়েছে ভারত সীমান্তে চীনা সেনাবাহিনীর কার্যকলাপের ওপর প্রখর নজর রাখা হবে। শুধুমাত্র সীমান্তের অংশটুকুতেই নয়, স্থলভাগে, আকাশপথে এবং জলপথে যেখানেই চীনের সেনাবাহিনী কোনোভাবে ভারতের দিকে এগিয়ে আসার চেষ্টা করবে সেখানেই তাকে প্রতিহত করার জন্য ভারতীয় সেনাবাহিনী যাতে তৈরি থাকতে পারে তার ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ভারতীয় সেনাবাহিনীকে প্রতিরক্ষামন্ত্রী পুরোপুরি অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা ও স্বাধীনতা দিয়ে রেখেছেন। বস্তুত গত শনিবারই সেনাবাহিনীকে বলা হয়েছিল যেখানে যখন যা দেখবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। আজকে সেনাবাহিনীদের প্রধানের সঙ্গে বৈঠকে সেটাই আরও স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হলো। কিভাবে বিদেশি সেনাবাহিনীর মোকাবিলা করা হবে সেটাও তিন বাহিনীর প্রধানরা চিফ অফ স্টাফ বিপিন রাওয়াতের সঙ্গে বসে আলোচনা করবেন এবং সামরিক কৌশল ঠিক করবেন। এরই মধ্যে গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য যে সর্বদল বৈঠক ডেকেছিলেন তাতে তাঁর একটি মন্তব্য সারা দেশে প্রচণ্ড সমালোচনার বস্তু হয়ে উঠেছে। তিনি বলেছিলেন কোথাও চীন ভারতের ভূমিতে অনুপ্রবেশ করেনি, ভারতও চীনের জমিতে ঢোকেনি। এই কথার পর কংগ্রেস তার ব্যাখ্যা চেয়ে বলেছে তাহলে সংঘর্ষ হলো কেন। কমিউনিস্ট পার্টির নেতারা বলেছেন যদি তাই হয় কেউ কারো ভূখণ্ডে যায়নি তাহলে এতজন ভারতীয় সেনা মারা গেল কী করে, আর চীনা সেনারাই বা প্রাণ হারালো কেন। এর উত্তরে প্রধানমন্ত্রীর অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে এই কঠিন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন এখানে ব্যাখ্যা ভুল হওয়ার কী আছে, প্রধানমন্ত্রী নিজের মুখে যা বলেছেন আমরা তো তারই ব্যাখ্যা চাইছি। বরং এটাই আমাদের বিশ্বাস হচ্ছে না যে প্রধানমন্ত্রী বলছেন চীন থেকে কেউ আমাদের সীমান্ত অতিক্রম করেনি, আমাদের সৈন্যরাও চীনা ভূখণ্ডে যায়নি, তাহলে সীমান্তে হলোটা কি। বিরোধী দলগুলো এবং বিশ্লেষকেরা মনে করছেন এটা চীনের চাপের মুখে ভারতের কিছুটা হলেও অন্তত পিছু হটা। যদিও এরই মধ্যে বিদেশের দিক থেকে ভারতের স্বস্তির কারণ ঘটেছে। প্রতিবেশী অন্তত দুটি দেশ আফগানিস্তান ও নেপাল বলেছে ভারত চীন সমস্যায় তারা নিরপেক্ষ থাকবে। কাবুল ও কাঠমান্ডু এই উত্তেজনার নিষ্পত্তি চেয়েছে আলোচনার মাধ্যমে। তবে ভারত ও চীনের সেনাবাহিনীর কমান্ডারদের মধ্যে বিগত ছয় সপ্তাহে ডজন দুয়েক বৈঠকেও কোনো সমাধান সূত্র মেলেনি। বেজিং এখনও তার দাবি থেকে এক চুলও সরেনি। ওদিকে যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব মাইক পম্পেও বলেছেন লাদাখে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য চীন দায়ী, প্রতিবেশীদের কাছে চীন একটা রোগ নেশন বা দুষ্ট রাষ্ট্র। পম্পেও স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন বেজিং যেন মনে রাখে ভারতে কিংবা অন্য কোনো দেশে চীনা আগ্রাসন যুক্তরাষ্ট্র কখনো সহ্য করবে না। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন
মৃদু থেকে মাঝারি উপসর্গের কোভিড রোগীদের চিকিৎসার জন্য ফ্যাভিফ্লু নামে একটি ওষুধ বাজারে আনছে ভারতের মুম্বাইয়ের ওষুধ প্রস্তুতকারী সংস্থা গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার কাছ থেকে গতকালই ওষুধ তৈরি ও বিক্রির ছাড়পত্র পেয়েছে তারা। ফ্যাভিফ্লু হল ব্র্যান্ডের নাম, ওষুধটির জেনেরিক নাম হল ফ্যাভিপিরাভির। এটি একটি অ্যান্টিভাইরাল, গ্লেনমার্ক জানিয়েছে কোভিড রোগীরা খেতে পারেন। ফ্যাভিপিরাভির সমৃদ্ধ এমন কোনো ওষুধ এই প্রথম আসতে চলেছে ভারতের বাজারে। উত্তর ভারতের হিমাচলে গ্লেনমার্কের কারখানায় সেই ওষুধ তৈরি হচ্ছে। হাসপাতালের পাশাপাশি খুচরো দোকানেও তা মিলবে। তবে প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে ওষুধটি প্রেসক্রিপশনে লেখা হলে তবেই পাওয়া যাবে। ওষুধ প্রয়োগে দায়িত্বশীলতা প্রয়োজন, এই ওষুধ দিতে হলে রোগীর লিখিত অনুমতিও লাগবে। গ্লেনমার্কের দাবি মৃদু ও মাঝারি উপসর্গের করোনা রোগীদের ডায়াবেটিস বা হৃদরোগের মতো কোমরবিডিটি থাকলেও এই ওষুধ দিতে পারবেন তারা। চার দিনের মধ্যেই ভাইরাসের সংক্রমণ কমে গিয়ে চোখে পড়ার মতো উন্নতি হবে। এই ধরনের রোগীদের ক্ষেত্রে ওষুধটির কার্যকারিতা 88% পর্যন্ত প্রমাণিত হয়েছে বলেই খবর। পরমাশিস ঘোষায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
করোনা মহামারী থামবার কোনো লক্ষণ দেখা যায়নি। বহু মূল্যবান জীবন আমরা হারাচ্ছি প্রতিদিন প্রতি ঘন্টায়। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, স্বেচ্ছাসেবক যারা সারাদিন সারা রাত মৃত্যুর ঝুঁকি নিয়ে সেবায় নিবেদিত হয়েছেন তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। দেশ আপনাদের প্রতি চিরঋণী হয়ে থাকবে। আবারও অনুরোধ, বিধিনিষেধ মেনে চলুন, বড়দের কথা শুনতে হবে, অকারণে বাইরে বেরোনো চলবে না, ঘরে অত্যন্ত প্রয়োজনীয় ওষুধপত্র আছে কিনা সে ব্যাপারে নিশ্চিন্ত থাকুন।
আনিস আহমেদ সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
আজকে আমাদের সঙ্গে স্কাইপে সরাসরি কলকাতা থেকে যোগ দিচ্ছেন ডায়মন্ড হারবার উইমেন্স কলেজের ইতিহাসের সহযোগী অধ্যাপিকা এবং চেয়ারপারসন ডক্টর অনিন্দিতা ঘোষাল। ডক্টর অনিন্দিতা ঘোষাল, আপনাকে স্বাগত। নমস্কার। এইটাও এখানে এটাও বলা দরকার যে অনিন্দিতা ঘোষালের বই আছে রেফিউজিস বর্ডার্স এন্ড আইডেন্টিটিস নামে, এবং এই বিষয়ে তিনি নিয়মিত গবেষণা করে থাকেন। তো প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইব সেটা হচ্ছে যে এই বিশ্ব শরণার্থী দিবস উদযাপন কেন, এর তাৎপর্য কি?
আমি একটু বলি, আসলে এই যে ওয়ার্ল্ড রেফিউজি ডে, এই ধারণাটা এসেছিল কিন্তু 1951 সালে যে একটা হচ্ছে কনভেনশন হয়েছিল তার 50 বছর পূর্তিতে। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রথম মানে পৃথিবীতে ভাবা হয় যে এই যে সাংঘাতিক পরিমাণের মানে মানুষ যারা শরণার্থী হয়েছে তাদের জন্য পৃথিবীতে কোনো নিয়ম নীতি তৈরি করা দরকার, তাদের সুরক্ষার জন্য ব্যবস্থা মানে থাকা দরকার, এবং তাদেরও যে ন্যূনতম মানে মানবিক অধিকার আছে যেটাকে আমরা ইংরেজিতে হিউম্যান রাইটস বলি, এই জিনিসগুলোরও কিন্তু রাষ্ট্র ব্যবস্থার মানে এই ব্যাপারগুলোর উপরে নজর দেওয়ার দরকার আছে। তো 50 বছর পূর্তি যখন হচ্ছে মানে 2001 সালে কিন্তু প্রথম মানে এই ধারণাটাই তৈরি করা হয় যে উদ্বাস্তুদের জন্য একটা দিন মানে আর কি ফিক্স করা হলো। এখন সেই দিনটা কেন মানে দরকার, আমরা জানি যে এরকম সারা পৃথিবীতে অনেক দিন আমরা এরকম উদযাপন করি, তো আসল যে ধারণাটা তৈরি করা হয় যেমন প্রত্যেক বছর একটা করে ট্যাগ লাইন হয় মানে একটা করে ওরা হচ্ছে কি তৈরি করে যে মানে এই এই বছরের ফোকাস কি, ওরকম একটা হয়। এই বছরের ফোকাস যেমন এভরি অ্যাকশন কাউন্টস, যেটা স্যার আপনি এক্ষুনি বললেন যে আমরা জানি COVID-19 সারা পৃথিবীর কি সাংঘাতিক অবস্থা, সুতরাং শরণার্থীদের অবস্থা অবশ্যই সেখানে আরো খারাপ। সেখানে কিন্তু ইউএন বলছে বা UNHCR যে সংস্থা আছে যারা শরণার্থী বিষয়ে নীতি নির্দেশ কি হবে সে বিষয়ে রেকমেন্ড করে, তারা কিন্তু বলছে যে সামান্য এক ধাপ বা এক পা সাহায্যও কিন্তু হয়তো এরকম শরণার্থী কোনো মানুষের বা কোনো পরিবারের জীবন পাল্টে দিতে পারে। সুতরাং এই ধারণাটা থেকে মানে এই এইটা সেলিব্রেশনের একটাই কারণ, সেটা হচ্ছে যে সারা পৃথিবীর মানুষকে মানে অ্যাওয়ার করা যে এই এই ধরনের একটা কমিউনিটি আছে, যেই কমিউনিটিটাও কিন্তু আমাদের আমরা যেরকম বিভিন্ন কমিউনিটিতে আপনি আমি আমরা সবাই আছি, তারাও একটা কমিউনিটি এবং তারাও কিন্তু নিজের দোষে বা নিজের কারণে বাস্তুচ্যুত হয়। মানে আসল যে যেটা ইংরেজিতে বলা হয় পারসিকিউশন, তার মানে মানে কোন দেশ থেকে তারা খেয়ে কোন রকম ধর্মীয় কারণে কিছু ব্যাপারে তারা কিন্তু মাইগ্রেট করতে বাধ্য হয়েছে, সুতরাং তারা যেখানেই আছে তাদের কিন্তু অন্তত মানবিক অধিকার একটুকু বা তাদের মিনিমাম যেটা মানে অধিকার সেটা কিন্তু পাওয়া উচিত। তো এই সচেতনতা তৈরি করার জন্য কিন্তু এই এই দিনটাকে সেলিব্রেট করা হয়েছে।
গোটা বিশ্বে আমরা দেখছি সাম্প্রতিক সময়ে বেশ কিছু দিন ধরেই শরণার্থীর সংখ্যা বাড়ছে, তো এই পরিস্থিতিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন?
আসলে আমরা এখন যেই সময়টায় আছি, ধরুন 70 মিলিয়নের বেশি শরণার্থী এখন সারা পৃথিবীতে আমরা যদি সংখ্যাতত্ত্ব দেখি, এবং সবাই বলছেন মানে যারা হচ্ছে সংখ্যাতত্ত্ববিদ, যারা সমাজ বিজ্ঞানী বা রাজনৈতিক বিজ্ঞানী, পলিটিক্যাল সায়েন্টিস্ট, হিস্টোরিয়ান, তারা বলছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু এই সময়ের আগে এত পরিমাণ শরণার্থী কিন্তু সারা পৃথিবীতে হয়নি। এবং তার মধ্যেও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ধরুন সিরিয়ার যারা উদ্বাস্তু, হ্যাঁ, সিরিয়ার রিফিউজি যারা, তারা কিন্তু শুধু একটা জায়গায় আশ্রয় নেয়নি, তারা ধরুন মধ্যপ্রাচ্যে অনেক জায়গায় আশ্রয় নিয়েছে, মানে ইউরোপের অনেক জায়গায় আশ্রয় নিয়েছে। সবচেয়ে যে অসহায় জায়গাটা শরণার্থীদের সেটা হচ্ছে তারা যেখানে মাইগ্রেট করছে, যেখানে অভিপ্রয়ণ করছে, তারা কিন্তু সেই রাষ্ট্র ব্যবস্থা বা সেই যে জিওগ্রাফিক্যাল লোকেশন সেই সবকিছুর সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট করতে বাধ্য হচ্ছে। তো রাষ্ট্র ব্যবস্থা তো অবশ্যই একটা মানে বড় সমস্যার কারণ।
ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের এই শরণার্থী পরিস্থিতি ইউরোপ কিংবা অন্যান্য জায়গার শরণার্থী পরিস্থিতি থেকে ভিন্ন কি ধরনের?
আসলে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ আমরা জানি ওটা একটাই টেরিটরি ছিল যেটাকে ইউনাইটেড ইন্ডিয়া আমরা বলতাম, তো সেটা যখন দেশভাগ হলো, পার্টিশন হলো, ধরুন ভারতের কথা সবচেয়ে আগে বলি, কারণ সবচেয়ে আগে ভারতকে অ্যাপ্রোচ করা হয়েছিল, জওহরলাল নেহরু কিন্তু তখন ভেবেছিলেন, মানে কোনটাই, ধরুন 51 সালের যে কনভেনশন হয় এবং 67 এর যে প্রোটোকল হয়, কোনটাই কিন্তু জওহরলাল নেহরু মানে সেই অর্থে মত দেননি যাতে ভারতবর্ষ সেটা যে সাইন করে। হ্যাঁ, তো 51 ক্ষেত্রে আমি বলছি, কারণ এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, 51 ক্ষেত্রে জওহরলাল নেহরুর যেটা ধারণা ছিল যে যখনই যে কোনো রাষ্ট্র ওই চুক্তিটা স্বাক্ষর করে তখন কিন্তু ওটার একটা ইন্টারন্যাশনাল ম্যান্ডেট আছে, একটা নিয়ম কানুন আছে যে উদ্বাস্তুদের ক্ষেত্রে মানে কিছু কিছু নিয়ম ওদেরকে পালন করতেই হবে। তো জওহরলাল নেহরু ভেবেছিলেন যে ভারতবর্ষে তখন যে অবস্থা ছিল হয়তো সেটা পূরণ করতে পারবে না এবং সেখানে কোথাও একটা বিশ্বের দরবারে ভারতের অবস্থান হেয় হবে, কারণ ভারতের সামনে তখন কিন্তু অনেক সাংগঠনিক দিক ছিল, অনেক সমস্যা ছিল। পাকিস্তান এবং বাংলাদেশের ক্ষেত্রে পরবর্তীকালে আমরা দেখেছি তারা কিন্তু কেউ অথরাইজ সিগনেটরি নয়। সুতরাং এই শব্দটার অর্থ যেটা সেটা হচ্ছে যে যেমন ভারতবর্ষে 1981 সাল থেকে কিন্তু UNHCR মানে অ্যাসিস্টেন্স এর কাজ করে, মানে তারা হচ্ছে গিয়ে ভারত রাষ্ট্রকে পরামর্শ দেয়, তারা হচ্ছে বলে যে তাদের কি করা উচিত, কিন্তু ভারত রাষ্ট্র কিন্তু সেটা মানতে বাধ্য নয়। পাকিস্তান ও বাংলাদেশও তাই, তারা কিন্তু মানে সেই অর্থে চুক্তিবদ্ধ নয় কিন্তু কিছু কিছু সীমিত ক্ষেত্রে তারা কাজ করে এবং কিছু কিছু পাণ্ড তারা পায়, কিন্তু তাতে তার থেকে যেটা হয়েছে সেটা হচ্ছে উদ্বাস্তু জনগোষ্ঠী কিন্তু কোন ওই অধিকার আদায়ের জায়গাটায় নেই, মানে তারা কিন্তু ধরুন ইউরোপে যেমন বলতে পারে ওটা আমার রাইট, মানে আমাকে দিতেই হবে কারণ আমি উদ্বাস্তু। আর এই উপমহাদেশের ক্ষেত্রে আরেকটা যেটা আরেকটা ভীষণ সমস্যার জায়গা আছে যে রাষ্ট্রগুলো কিন্তু বারবার চেষ্টা করে ওদেরকে উদ্বাস্তু না বলতে, যেমন UNHCR এর সঙ্গে যে চুক্তিটা আছে ভারতে সেটাতে তারা শুধুমাত্র অ্যাসিস্ট্যান্স মানে খানিকটা দিতে বাধ্য হচ্ছে দুটো ক্যাটাগরিকে মাত্র, সেটা একটা হচ্ছে গিয়ে রিফিউজি আর একটা হচ্ছে গিয়ে যারা স্টেটলেস পার্সন মানে যারা হচ্ছে গিয়ে রাষ্ট্রহীন। উদ্বাস্তুকে ভারত রাষ্ট্র বলছে ইলিগাল মাইগ্রেন্ট, তো সে কিন্তু সমান অধিকার পাবে না, মানে আমি একটা খুব সাধারণ
আচ্ছা পরিশেষে আমি জানি এটা অত্যন্ত একটা বড় ব্যাপার, পরিশেষে একটু জানতে চাই যে এই যে বাংলাদেশে রোহিঙ্গা পরিস্থিতিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন খুব সংক্ষেপে যদি বলেন আমাদের।
রোহিঙ্গাদের অবস্থাটা আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু এখন যেটা সবচেয়ে বড় সমস্যা আমার মনে হয় সেটা হচ্ছে যে ওদের রিপ্যাট্রিয়েশন হবে কিনা। এখন রিপ্যাট্রিয়েশন শব্দটার মধ্যে কিন্তু শুধু বাংলাদেশ আর মায়ানমার নেই, হ্যাঁ তার মধ্যে কিন্তু ওয়ার্ল্ড পলিটিক্স আছে, মানে আমরা জানি অন্তত ভারতবর্ষ আর চীন আছে, তো তা মানে এই যে একটা গ্লোবাল ধরুন একটা সিচুয়েশন, তাতে আমরা যদি একটা জাতিগোষ্ঠীকে সিচুয়েট করি যেখানে হয়তো ধর্মীয় ভাবে সেই অর্থে খুব সাংঘাতিক কিছু দ্বিধাবে বিভক্ততা নেই বা কিছু নেই, ধরুন যেই সময় 2017 সালে সরি বলা হচ্ছে যে রিপ্যাট্রিয়েট করার ব্যবস্থা করা হচ্ছে, রোহিঙ্গারাই বলছে তারা যাবে না, এবং মজার হচ্ছে তাদের বাংলাদেশে কোনো পরিচয়পত্র নেই বা কোনো লিগাল ডকুমেন্ট নেই, তাদের কিন্তু মায়ানমারেও যেমন রোহিঙ্গারা সবচেয়ে আগে বলছে আমাদেরকে আগে লিগাল ডকুমেন্ট দেওয়া হোক ওই দেশে, মানে যেই দেশ থেকে তারা এসেছে তারপরে আমরা মাইগ্রেট করবো, সেটাতে কিন্তু মায়ানমার এগ্রি করছে না। সুতরাং অবশ্যই সেই জনগোষ্ঠীর মনে হচ্ছে যে এখানে তো অন্তত মানে তাদেরকে তাড়া দিয়ে, আমরা স্যাটেলাইট ছবিতে দেখেছি কিরকম গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মানে যাই বলা হোক সেটা তো আমরা দেখেছি সবাই। সুতরাং স্বাভাবিক বাংলাদেশে অন্তত ওদের যত কষ্ট হোক, যত স্থান সংকুলান হোক, যত কোভিডের ভয় থাক, কিন্তু ওরা কিন্তু জানে ওদেরকে ওইভাবে তাড়িয়ে দেওয়া হবে না, কুড়িয়ে দেওয়া হবে না বা ওইভাবে রেপ করা হবে না মহিলাদের, নিশ্চিত আর কেউ ফিরবে না আমার মনে হয়।
আপনি ঠিকই বলেছেন, দেখা যাক কি হয়, কারণ এটা ঠিক যে তারা স্টেটলেস রেফিউজি হয়ে আছে এক অর্থে। তো আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর অনিন্দিতা ঘোষাল আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, কথা বলার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমার সুপ্রিয় সহকর্মী সঞ্জনা ফিরোজকে এই চিত্র ধারণের জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রোতা দর্শকদের। আপনারা যেখানেই থাকুন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।
আপনি কি ভয়েস অব আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। NTV-তে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা, RTV-তে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান, দেশ টিভিতে দেখছেন VOA 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
সঞ্জনা ফিরোজের একটি প্রতিবেদন এখন শোনা যাক। পৃথিবীতে মায়েরা শিশুদের জন্ম দেন, আর বাবারা তারা হচ্ছেন পথ প্রদর্শক। জীবনের প্রতিটি মোড়ে সন্তান যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারে তা নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করেন বাবারা। নিজের আশা আকাঙ্ক্ষাগুলো সন্তানের মাঝে দিয়ে পেতে চান। বর্তমান ভবিষ্যতের পরিকল্পনা সব কিছু নিজ হাতে সাজানো শুরু করেন সন্তানের জন্মের পর থেকে। নিঃশব্দে বাবারা মহানায়কের মতো সর্বদা সন্তানের যে কোনো সমস্যাতে পাশে এসে দাঁড়ান। একজন বিত্তশালী বাবা তার সন্তানকে যে পরিমাণ ভালোবাসেন, আগলে রাখেন সব বিপদ থেকে, একজন দিনমজুর বাবাও ঠিক একই রকমভাবে ভালোবাসেন, রক্ষা করার চেষ্টা করেন সন্তানকে। এবছরের বাবা দিবস এমন একটি সময়ে পালিত হচ্ছে যখন পুরো বিশ্ব এক অদৃশ্য শত্রুর মোকাবেলা করতে ব্যস্ত। বাবার ভালোবাসার পরীক্ষা যেমন দিতে হচ্ছে, তেমন দিতে হচ্ছে সন্তানদেরকেও। এমন এক রোগ যা আপনজনদের দূরে সরিয়ে দিতে চাইলেও অটুট বন্ধনের কাছে হার মানতে হচ্ছে। তাই তো হাসপাতালের বিছানাতে দেখা যাচ্ছে ছেলের কোলে মাথা রেখে নিশ্চিন্ত মনে শুয়ে রয়েছেন পিতা। ওদিকে সারা রাত পিতার দেখভাল করতে করতে ছেলেও কখন যে ঘুমিয়ে পড়েছে তা খেয়াল করেননি বাবা। যখন বুঝলেন তখন স্থির হয়ে শুয়ে রইলেন যেন সন্তান একটু ঘুমোতে পারে। এমন অনেক চিত্র দেখা যাচ্ছে পুরো পৃথিবী জুড়ে। বাবা দিবস উপলক্ষে কথা বলি বাংলাদেশের মুক্তা জেনারেল হাসপাতালের ডাক্তার আনোয়ার রনির সঙ্গে। পরিবারে তার বয়োবৃদ্ধ বাবা রয়েছেন এবং রয়েছে তার শিশুকন্যা। প্রতি বছর বাবা দিবসটি তারা একসঙ্গে পালন করেন, কিন্তু এবার ডাক্তার আনোয়ার মানবতার সেবায় নিয়োজিত রয়েছেন।
আমি ডাক্তার আনোয়ার রনি, বর্তমানে মুগদা মেডিকেল কলেজে মেডিসিন ওয়ার্ডে ইনডোর ডিউটি করে 7 দিন ডিউটি করার পরে বর্তমানে হোটেলে কোয়ারেন্টাইনে অবস্থান করছি, নিজের আরটিপিসিআর টেস্ট করার জন্য অবস্থান করছি।
ডাক্তার আনোয়ারের কাছে জানতে চেয়েছিলাম তার কাছে বাবা দিবসের অর্থ কি।
এর আগে বা বর্তমানে কখনই বাবা দিবস হিসেবে আমার কাছে খুব স্পেশাল কোনো অনুভূতির কাজ করে না। হ্যাঁ, বাবা হিসেবে করে, বাবা হিসেবে নিজের সন্তানের জন্য করে, নিজের বাবার জন্য করে, এটা কোভিড ডিউটি শুরু হওয়ার পর থেকেই করছে। বাবার জন্য করে কারণ বাবা বয়োবৃদ্ধ, তার অনেক ধরনের সমস্যা আছে, যে অবস্থান পড়েছে সবাই খুব দ্রুত অসুস্থ হয়ে যাচ্ছেন, বিশেষ করে বয়স্করা। তো যখন 14-15 দিন একটানা বাসা থেকে বাইরে থাকার প্রয়োজন পড়ে, ডিউটির প্রয়োজনে, স্বভাবতই বাবার জন্য খুব টেনশন হয়। আর নিজের সন্তান, সে তো সন্তানই, সবসময় তার জন্য মায়া লাগে, তার কথা মনে পড়ে, ইচ্ছে করলেও তার কাছে যাওয়া যায় না, কবে যাবো তাও জানি না। যদি টেস্ট নেগেটিভ হয় তাহলে হয়তো আরও 4-5 দিন থেকে তারপর যেতে হবে, আর টেস্ট পজিটিভ আসলে আমি জানি না।
সারিনা বাবাকে এখন আগের মতো কাছে পায় না। মাসের বেশিরভাগ সময় ডাক্তার আনোয়ারকে কাটাতে হয় হাসপাতালে করোনা রোগীদের সেবায়। সারিনা বাবার সঙ্গে সারাদিন কিভাবে সময় কাটায় তা জানতে চেয়েছিলাম ওর কাছে।
আমি প্রথমে ঘুম থেকে উঠে বাবার সাথে দাঁত ব্রাশ করি, তারপরে নাস্তা খাই, তারপরে পড়ি, তারপরে হচ্ছে গান গাই, তারপরে হচ্ছে একটু ড্রয়িং করি।
সারিনাকে জিজ্ঞেস করেছিলাম ও প্রতি বছর বাবা দিবস কিভাবে পালন করে থাকে।
আমি একটা কার্ড বানাই, তারপর বাবা আমাকে নিয়ে ঘুরতে নিয়ে যায়, তারপরে হচ্ছে আমি বলি একটা বেলুন কিনে দাও আর একটা কেক কিনে দাও, বাবা দেয়। আর হচ্ছে আমি বাসায় এসে সুন্দর করে ঘর সাজাই বেলুন দিয়ে।
এই বছর সারিনা জানে বাবা অনেক গুরু দায়িত্ব পালন করছে, সেই জন্য বাবাকে নিয়ে সে খুব গর্বিত।
মুক্তা হাসপাতাল করা আমার বাবা মানুষকে সাহায্য করার জন্য গিয়েছে।
অন্যান্য দিনের চাইতে আজকের দিনটি ডাক্তার আনোয়ারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবা দিবসের কারণে তো বটেই, কিন্তু তার চাইতেও বড় বিষয় হচ্ছে আজ তিনি জানতে পারবেন কন্যা সন্তানের কাছে তিনি যেতে পারবেন কিনা। এর অর্থ করোনা টেস্টের রিপোর্ট তিনি আজ পাবেন। ডাক্তার আনোয়ার এ নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন, কিন্তু মনোযোগ ঠিকই রয়েছে তার দায়িত্ব কর্তব্যের প্রতি।
আসলে যখন বাসা থেকে বের হই বা হোটেল থেকে বের হই, অনেক সময় মনে হয় যে না, আমার পরিবারের জন্য আমাকে বাঁচতে হবে, নিজেকে সুরক্ষিত রাখতে হবে, রোগীর কাছে কম এক্সপোজার করতে হবে, নিজের সুরক্ষা সবচেয়ে বড় সুরক্ষা। কিন্তু যখন হাসপাতালের লিফটে উঠে ওয়ার্ডের কাছাকাছি চলে যাই, পিপিএ পরি, তখন আর আসলে ওই অনুভূতি কাজ করে না। তখন মনে হয় না যে আমি কোনো পরিবারের জন্য আমার পিছুটান আছে, আমার সামনে যে রোগী আছে, রোগী মারা যাচ্ছে, তাদের কথাই বেশি তখন চিন্তা আসে। দেখা যাচ্ছে কিছুদিন আগে, গত বৃহস্পতিবার দিন, একটা রোগী আইসিইউতে বেড খালি নেই, স্যাচুরেশন ফল করেছে, অক্সিজেন ছাড়া আর কোনো চিকিৎসার কোনো উপকরণ অবশিষ্ট নেই, রোগীটা মারা যাচ্ছে। রোগীর স্ত্রী আমার হাত ধরে বসে আছে, সে বলছে আমি জানি আমার স্বামী মারা যাবে, কিন্তু আপনি প্লিজ থাকুন, আমাকে একা রেখে যেন না। তখন আমার আসলে আমার সন্তান, আমার পিতা মাতা, আমার স্ত্রী পরিবারদের কথা মনে হয়নি। আমি নিজের জীবনের ঝুঁকি সত্ত্বেও হয়তো পিপিই পড়েছিলাম, কিন্তু আপনারা জানেন এটা খুব হাই কন্টাজিয়াস ডিজিজ, ওখানে রোগীর শেষ নিঃশ্বাস ফেলা পর্যন্ত অবস্থান করেছি, তাকে মৃত ডিক্লেয়ার করেছি, ঘোষণা করেছি। আসলে এই অনুভূতিগুলো ভাষা প্রকাশ করার মতো না, কারণ একটা মানুষ আমার সামনে ছটফট করতে করতে মারা যাচ্ছে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি এই অন্ধকার সময়টা পার হয়ে যাক, আমাদের আপনজনরা বেঁচে থাকুক।
বাবা মেয়ে একসঙ্গে গান গাইতে পছন্দ করেন। ছুটিতে যখন বাড়ি যান ডাক্তার আনোয়ার, গিটারে সুর তোলেন আর সারিনা তখন গলা ছেড়ে আনন্দে পছন্দের গান ধরে। বাবা দিবসে প্রতিটি বাবার প্রতি জানাই ভালোবাসা ও শ্রদ্ধা।
আজকের অনুষ্ঠানে সরকার কবিরউদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
ভয়েস অফ আমেরিকার বেতার তরঙ্গে উপস্থিত রয়েছি আমি সরকার কবিরউদ্দিন, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের সিলভার স্প্রিং এলাকা থেকে, আমার নিজ বাসভবন থেকে। আমাদের সঙ্গে অত্যন্ত জনপ্রিয় একটি পরিবারের তিন সদস্য উপস্থিত রয়েছেন, পিতা এবং দুই পুত্রী, সুরঞ্জন দত্ত, সোমা বোস, ডক্টর সোমা বোস এবং রুমা ভৌমিক, এই তিনজন পিতা পুত্রী আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন। আমাদের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় আজকে ফাদার্স ডে, বাবা দিবস। বিশ্বের অন্যান্য স্থানের মতো যুক্তরাষ্ট্রেও বাবা দিবস পালিত হলো। মহামারী কোভিড-19 এবং সেই সঙ্গে সঙ্গে অসন্তোষ এবং প্রতিবাদ সমাবেশ ইত্যাদির মধ্যেই বাবা দিবস পালিত হলো। নম নম করেই বলা যায় আর কি, খুব সম্ভব হলো না এবার। তো এই বাবা দিবসের আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে বাবা পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরমান্তপ। তো এই পিতার সঙ্গে আপনাদের সম্পর্ক, আপনার এবং রুমা ভৌমিকের সম্পর্ক, এটা নিয়ে আজকে ফাদার্স ডেতে আপনি আপনার বাবাকে কি বলবেন, কিভাবে শ্রদ্ধা জানাবেন?
বাবা আসলে মায়ের মতোই, ছোট্ট একটা শব্দ কিন্তু তার ব্যাপকতা সেটা অন্তহীন ব্যাপার। এই বিশালতা একটা সমুদ্র বা এক আকাশের চেয়েও আমার মনে হয় অনেক বেশি। তিনি আমার সকল সম্ভাবনার প্রেরণা, তিনি হচ্ছেন আমার বাবা। তো অফুরন্ত আদরের এক বিশাল ভান্ডার আমার জন্য আমার বাবা, একটা যাকে বলে রক্ষা কবচ। মানে বাবা মানে ভয় কিসের না, আমি তো আছি। বাবার কাছে যখন যা আবদার করেছি বিনা বাক্য ব্যয়ে বাবা সে আবদার মিটিয়েছেন। শাসনও করেছেন অনেক, যা করতে হয়। তাই ছোটবেলায় ভীষণ রাগ হতো যে কেন এত শাসন করে। কিন্তু তবুও এখন নিজে মা হয়ে, নিজে একজন প্যারেন্ট হয়ে বুঝতে পারি যে সেই শাসনের আড়ালে আসলে লুকিয়েছিল যে আমাদের জন্য তার নিবিড় রক্ষণশীলতা, নিবিড় ভালোবাসা। না, আমাদের কল্যাণের জন্য উনি হাসি মুখে ত্যাগ করেছেন নিজের জীবনের অনেক অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি আমার যাকে বলি আমার পরিচয়ের পতাকা বলতে যাকে বোঝা যায়, তিনি আমার পিতা। কেউ যখন বলে ও তুমি কি সুরঞ্জন দত্তের মেয়ে, মানে তখন আমার গর্বে বুক ভরে যায়। তো আমি ভাবছিলাম যে আসলে বাবাকে কি বলবো, মানে বাবা মেয়ের সম্পর্ক, বাবা মার সম্পর্ক, বাবার সাথে সন্তানের সম্পর্ক, আমার মনে মোটামুটি সব ক্ষেত্রে এক। তো আমরাও সেভাবেই বড় হয়েছি, বাবার সাথে খুব ক্লোজ এখনো। লাকিলি যে আমরা বাবার সাথে খুব ক্লোজ, আমরা মানে খুব লাকি যে আমরা তো এখানে এসো যুক্তরাষ্ট্রে এসো আমরা সবাই একসাথে এসেছি, সবাই এখনো কাছাকাছি থাকি, প্রতিদিন দেখা না হলেও প্রতিদিন কথা হয়। তো আমি ভাবলাম যে বাবা দিবসে আমি নিজে মাঝে মাঝে একটু একটু লিখি। তো বাবা দিবসে আমি নিজের লেখা ছোট্ট একটা কবিতা দিয়ে বাবা দিবসে বাবার জন্য শ্রদ্ধা এবং ভালোবাসা জানাতে চাচ্ছি। ছোট্ট একটা কবিতা নিজের লেখা, অবশ্যই মুখস্থ নিয়ে আমি দেখে দেখি পড়ছি। চিরন্তন প্রশ্রয়স্থল না হলেও আমার কাছে বাবা মানি এক চিরন্তন আশ্রয়স্থল। দুঃসময়ে ভেঙে পড়লে আমার কাছে বাবা মানি এক অপরিসীম মনোবল। বাবা মানি ভালোবাসার শাসন, রেগে গেলে বাঘের গর্জন, কিন্তু অন্তরে নরম স্নেহপরায়ণ, ঠিক যেন মোমের মতন। বাবা মানি বটবৃক্ষের মতো বিশাল শীতল ছায়া। বাবা মানি স্নেহের বন্ধনে জড়িয়ে রাখা আজীবনের এক অবিচ্ছিন্ন মায়া। বাবা তুমি আমার মুকুটবিহীন রাজা, তুমি আমার অস্তিত্বের ধ্বজা। হয়তো মুখ ফুটে কখনো বলিনি বাবা তোমায় ভালোবাসি, তবু জেনো তুমি আছো হৃদয়ের ঠিক মাঝখানে মায়ের পাশাপাশি। তো আজকের বাবা দিবসে বাংলাদেশে মানে এখন পালিত হচ্ছে বাবা দিবস, আমাদের কালকে সকালে হবে। তো বাবা দিবসে সকল আপনাকেও, সকল বাবাদের প্রতি আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা। সকল বাবারা ভালো থাকুক, তাদের সন্তানদের ভালোবাসার মায়া জলে বিদ্ধ হয়ে। যে বাবারা আজ পৃথিবীর মায়া ছেড়ে চলে যাচ্ছেন বা চলে গেছেন, সেই সকল বাবারাও যেন পরপারে ভালো থাকে। বাবা দিবসে এই সবার জন্য, সব বাবাদের জন্য আমার বেশ
ধন্যবাদ ডক্টর সোমা বোস। আপনার এই কবিতার অনুরণন থাকতে থাকতেই এখন আমি যাচ্ছি আপনার ছোট বোন রুমা ভৌমিকের কাছে, এবং তারপর অনুষ্ঠানের শেষ পর্বে কথা বলবো আপনার বাবা সুরঞ্জন দত্তের সঙ্গে। তো আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আজ তাহলে পর্যন্ত আপনার সঙ্গে কথা, এখন যাচ্ছি রুমা ভৌমিকের কাছে।
ধন্যবাদ ভয়েস অফ আমেরিকা এবং সরকার কবিরদন আঙ্কেল আপনাকে একটু অন্যরকম করে আজকে বাবা দিবসের জন্য বাবাকে শুভেচ্ছা জানানোর সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, যেমনটি কিনা আগে বলছিলাম ডক্টর সোমা বোসের সঙ্গে কথা বলার সময়, তো আমরা এখন তার কনিষ্ঠ ভগ্নী রুমা ভৌমিকের সঙ্গে এখন কথা বলবো, এবং তারপর এই দুই কন্যার বাবা সুরঞ্জন দত্তের সঙ্গে কথা বলবো। তো রুমা, এই পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরমন্তপঃ, এই দিবসের সময়ে আপনি আপনার বাবাকে কিভাবে মনে করছেন, কিভাবে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন?
হ্যাঁ, তাহলে আমি বলি আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের বাবা দিবসের প্রোগ্রামে আমাদের তিনজনকে আপনি ডেকেছেন। এটা একটা স্পেশাল, ফার্স্ট অফ অল এটা একটা স্পেশাল একটা একটা ইভেন্ট আমার আমাদের সবার জন্যই। বাবাকে তো বাবাকে আমি কিভাবে দেখছি, তো আপনি যদি চিন্তা কর, আমি যদি বলি যে আমরা তো সবাই ছেলেমেয়েরা সবার বাবা মাকে অনেক রেসপেক্ট অনেক ভালোবাসেন, তো আমি যদি বলি যে আমার বাবা একজন গ্রেট ম্যান, হ্যাঁ সেটা হয়তো অনেকেই বলে থাকে তাদের বাবার সম্পর্কে, এন্ড আমার বাবা ডেফিনেটলি এ গ্রেট ম্যান, এ গ্রেট ফ্যামিলি ম্যান, হি স্টিল ইজ এ গ্রেট ওয়ান্ডারফুল পার্সন। বাবাকে বাবার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি, অনেক ইন্সপিরেশন পেয়েছি। আমি যদি বলি যে বাবার সম্পর্কে যদি বলি, ওয়ান অফ দ্য থিংস দ্যাট ক্যাচেস মাই আইজ অ্যাবাউট মাই ফাদার, যে বাবা একজন খুব সিম্পল একজন মানুষ, ইজ এ ভেরি হাম্বল একটা একজন ইন্ডিভিজুয়াল,
কোনো সন্দেহ নেই।
হ্যাঁ, উনি খুব হাম্বল হাম্বল। আমি একটা এক্সাম্পল দিই, বাবা গান করেন, বাবা খুব ভালো গান করেন, বাবা একজন আর্টিস্ট, পেইন্টার, পেইন্টারও তো, হি ইজ এ প্রফেশনাল, তো কিন্তু বাবা নিজেকে কোনো সময় প্রকাশ করে না। তো ইন দ্যাট সেন্স আমি বলবো যে ভেরি সিম্পল এন্ড হাম্বল পার্সন। বাবা ইজ, আমরা যে তারিখটা দেখেছি যে ছোটবেলা থেকে আমরা যখন কুমিল্লায় বাংলাদেশে ছিলাম, ছোটবেলায় এখানে চলে এসেছি, তখন দেখতাম যে আশেপাশে কমিউনিটি বাবাকে কিভাবে দেখতো, পুরো কমিউনিটি বাবার স্টুডেন্টরা, টিচার্স ট্রেনিং কলেজের স্টুডেন্টরা, তো সেইটা তখন ছোট বয়সে এতটা বুঝতাম না যে, কিন্তু এখন চিন্তা করি যে এন্টায়ার কমিউনিটি বাবাকে কি চোখে দেখতো, উইথ দ্য লটস অফ রেসপেক্ট, অনেক রেসপেক্ট, খুব একদম উঁচু স্থানে বসিয়ে রাখতো বাবাকে। তো সেইটা এখন আমরা চিন্তা করি যে আমরা এই জিনিসটাও দেখেছি বাবার স্টুডেন্টদের থেকে, আশেপাশে সবার কাছ থেকে। তো তো বাবা একজন খুব ভালো একজন গায়ক, বাবার কাছ থেকে আমি কিছু গানও শেখার চেষ্টা করেছি, কিছু কিছু বাবার কাছ থেকে ইন্সপাইরেশন পেয়ে যতটুকু গান একটু করতে পারি, যতটুকু পারি করি। তো হ্যাঁ, বাবা তো একজন ওয়ান্ডারফুল পার্সন। আমরা বাবার থেকে এখনও এই বয়সে এসে আমরা এখনো বাবার থেকে অনেক গাইডেন্স পাই, বাবা আমাদের জন্য এখনো অনেক করেন, অনেক সাপোর্টিভ আমাদের সবার জন্য, আমার পুরো ফ্যামিলির জন্য।
অবশ্যই রুমা, অনেকে অনেক কিছু আপনার বাবার কাছ থেকে সেখানে কুমিল্লাতেও শিখেছেন, এখানেও ওয়াশিংটন, বৃহত্তর ওয়াশিংটন এলাকার অনেকে আপনার বাবার কাছে অনেক কিছু শিখেছেন, এখনো শিখছেন। অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে এখন আমরা এক্সক্লুসিভলি আপনার বাবার সঙ্গে একটু কথা বলতে চাই। যেমনটি কিনা রুমা ভৌমিকের সঙ্গে বলছিলাম যে আমাদের আজকের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় হলো পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরমন্তপঃ, তো এইটা নিয়েই আমরা আলোচনা করছি। এখন আমরা যে দুই কন্যার সঙ্গে একটু আগে কথা বললাম, তাদেরই পিতা সুরঞ্জন বসু মহাশয়, সুরঞ্জন দত্ত মহাশয়, তার সঙ্গে কথা বলবো। উনি একসময় কুমিল্লায় ছিলেন, কুমিল্লা নিবাসী, এখন যুক্তরাষ্ট্রের বৃহত্তর ওয়াশিংটন এলাকায় ভার্জিনিয়ার বাসিন্দা, এখানকার নাগরিক, একসময় টিচার্স ট্রেনিং কলেজে শিক্ষকতা করেছেন, তারপরে বহু ছেলে মেয়েকে গান শিখিয়েছেন, এখনও শেখাচ্ছেন অসংখ্য ওয়াশিংটন এলাকায়, এখনও অনেকে গান শিখছেন তার কাছে। তো তার কাছ থেকে শুনতে চাইব যে পিতা দিবসে তিনি তার দুই কন্যাকে কিভাবে আশীর্বাদ করবেন, এবং তারপরে তার কাছ থেকে এমন একটি গান শুনতে চাইব যে গানটা আমরা মনে করি যে তার কন্যাদের দুই কন্যাকে ভালো লাগবে এবং আমাদেরও ভালো লাগবে। তো জি সুরঞ্জন বাবু, শুরু করুন।
আমার মেয়েদের সম্পর্কে তো আমার কিছু বলার নেই, কারণ ওরা আমার মেয়ে।
জি অবশ্যই,
আমার মেয়েদের আমরা ভালো, আমি ভালোবাসি, আমার স্ত্রীও ভালোবাসেন, আর ওরাও ওদের বাবা মাকে ভালোবাসেন, এইটাই স্বাভাবিক,
এটাই স্বাভাবিক
আমাদের জীবনে, এবং সেটা হয়ে আসছে। আর এই বিশ্ব পিতা দিবস এটা আমরা আমেরিকাতে এসে পালন করছি, আমাদের দেশে থাকতে ছিলই না, প্রচলন ছিল না। আমার কাছে এই পিতা দিবস, কন্যা দিবস, মাতৃ দিবস সব এভরিডে, এভরিডে সেটা হতে পারে। তো আমার কাছে ওইটা বিশেষ ই বহন করে না। তো ওদের সম্বন্ধে কি বলবো, ওরা আমাকে অবশ্যই করে আর আমাকে ভালোবাসে, ভক্তি করে, সবকিছুই আমাকে করে। ছোটবেলা থেকে আমার খুব নেওয়াটা এমনিও ছিল ওরা, আর ওরা ওদের স্বাধীনতা দিয়েছি, ওরা যা ভালো লাগে করে, ওরা ওদের নিজেদের ভালো মতোই, ওদের ভালো লাগার মতোই ওরা যা কিছু করেছে, গান বাজনা লেখাপড়া খেলাধুলা, আমরা কোনো কথাই নেই, আমরা ওদেরকে সবসময় সাহায্য করেছি,
সেটি হলো একটা সম্পর্ক, পিতা পুত্র, পিতা পুত্রী সন্তানদের সঙ্গে সম্পর্ক। কিন্তু এই সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থি যেটি, যেটি একেবারেই অপরিহার্য এবং যেটি মানে যার উপস্থিতি কোনোভাবেই অস্বীকার করা যায় না, সেটি হলো মা। তো আপনার সহধর্মিনী রুমা সোমার মায়ের, তাকে আমরা আজকের অনুষ্ঠানে নিয়ে আসতে পারলাম না অনিবার্য কারণে। তো ভবিষ্যতে নিশ্চয়ই কোনো ওকে আমাদের তরফ থেকে, ভয়েস অফ আমেরিকার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা বলবেন, শ্রদ্ধা জানাবেন। তো এখন একটু গান শুনি। আপনার গাওয়া গানের কথা থেকেই বলছি যে আমাদের সন্তানদের চাঁদ মুখের হাসির রেশ থাকতে থাকতে পলাশপুরের সৌরভ না মিটতেই আমরা আজকের অনুষ্ঠান শেষ করতে চাইছি। তার প্রতি আমাদের সকলের তরফ থেকে, ভয়েস অফ আমেরিকার তরফ থেকে, ফাদার্স ডে অনেক অনেক শুভেচ্ছা। আজকের মতো রবি আসরীয় ম্যাগাজিন অনুষ্ঠান প্রথমে থেকে পদ্মা গঙ্গার আজকের পরিবেশনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। সালাম, নমস্কার।
প্রযুক্তির নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়তি দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক।
বর্তমানে সারা বিশ্বজুড়ে করোনা ভাইরাসের কারণে বেশিরভাগ স্টেডিয়ামগুলিতে বিভিন্ন ধরনের ইভেন্ট অর্থাৎ অনুষ্ঠান বাতিল হয়ে যাচ্ছে। সুতরাং এই সময়ে বিশ্বের ক্রীড়া ভক্তরা খেলাধুলার বিষয়ে কথা বলার চেয়েও আরও একটি বিষয় নিয়েও আলোচনা করছেন। যুক্তরাষ্ট্রে এই অবস্থার মধ্যে স্টেডিয়ামগুলি কিভাবে পৃথিবীর পরিবেশকে আরও দূষিত না করে সৌর প্যানেল, এলইডি আলো এবং স্কোর বোর্ডের সাহায্যে পরিবেশ বান্ধব স্টেডিয়াম তৈরি করা যায় তারই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং তাই নিয়েই আজকের বিজ্ঞান ও প্রযুক্তি পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা ইরা মেলম্যানের প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছি আমি, জয়তি দাশগুপ্ত। যখন যুক্তরাষ্ট্রের স্পোর্টস স্টেডিয়ামগুলির নকশা এবং প্রয়োজনীয়তার প্রসঙ্গে আমরা আলোচনা করি, তখন কিন্তু আমরা পুরনো লাইব্রেরি অফ কংগ্রেসের স্টেডিয়াম থেকে জর্জিয়ার অ্যাটলান্টায় অবস্থিত একেবারে আধুনিক মার্সিডিস ব্যান্ড স্টেডিয়ামের প্রসঙ্গে চলে যাই। এই নতুন স্টেডিয়ামগুলি শুধুই যে ভবিষ্যতে এক পরিচ্ছন্ন দূষণমুক্ত পরিবেশের দিকে ইঙ্গিত করছে তা নয়, সোলার প্যানেল, এলআইডি লাইটিং, স্কোরবোর্ড এবং বর্জ্য পদার্থের নিষ্কাশনের জন্য কম্পোস্টার এবং জানলার উপরে ট্রান্সলুসেন্ট অর্থাৎ স্বচ্ছ একটি স্তর স্থাপন করে একটি পরিবেশ বান্ধব স্টেডিয়াম তৈরির প্রচেষ্টার প্রতিও কিন্তু এগুলি ইঙ্গিত করে। মেরিল্যান্ডের বাল্টিমোরে অবস্থিত এমএনটি ব্যাংক স্টেডিয়াম কর্তৃপক্ষের ফেসিলিটিস বিভাগের সহসভাপতি জেফ প্রভেনজানো বলেন যে এগুলি সবই এনার্জি অর্থাৎ শক্তির অপচয় বন্ধ করার এক বিশেষ প্রয়াস। মেরিল্যান্ড স্টেডিয়াম কর্তৃপক্ষের তরফ থেকে জেফ প্রভেনজানো বলেন, আমাদেরকে বৈদ্যুতিক বিলগুলি হ্রাস করতে বলা হয়েছিল, কেননা আমাদের রেফ্রিজারেটরগুলি সারা বছর এমনকি পুরো শীতকাল জুড়ে খালি থাকত এবং সেগুলি আমরা তাই বন্ধ করে দিয়েছিলাম। এমএনটি ব্যাংক স্টেডিয়াম এবং তার সংলগ্ন বেসবল স্টেডিয়াম, ক্যামডেন ইয়ার্ডসের ওরিয়েলস পার্ক উভয় জায়গাতেই সবুজায়ন পদক্ষেপের পিছনে কেবল যে শক্তির অপচয় বন্ধ করাটাই একমাত্র কারণ ছিল তা নয়। ফিল হাটসন মেরিল্যান্ড স্টেডিয়াম কর্তৃপক্ষের মূলধন প্রকল্প এবং পরিকল্পনাগুলির পরিচালক, তিনি বলেন, আমরা এমন উপাদানগুলি নিয়ে কাজ করার চেষ্টা করেছি যেগুলির সাহায্যে আমরা অর্থনৈতিকভাবে উপকৃত হওয়ার সঙ্গে সঙ্গে আবার পরিবেশ বান্ধব দিকগুলোর দিকেও নজর দিতে পারি। শক্তি ও পরিবেশগত নকশায় নেতৃত্ব দেয় এমন একটি সংস্থা হল লিড। এটি বিশ্বব্যাপী ব্যবহৃত একটি বিল্ডিং প্রশংসাপত্র প্রোগ্রাম যেটি অলাভজনক সংস্থা USGBC অর্থাৎ ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল দ্বারা পরিচালিত। এগুলি ঘর এবং নানা ধরনের বিল্ডিং এর নকশা, নির্মাণ, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য রেটিং সিস্টেমগুলির একটি সেট অন্তর্ভুক্ত করেছে যা বিল্ডিং এর মালিকদের এবং যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে সেই সব অপারেটরদের পরিবেশগতভাবে দায়বদ্ধ হতে সাহায্য করে এবং দক্ষতার সাথে যাতে এই সংস্থার কাজকর্মগুলি করা যায় তার জন্য সাহায্য করে থাকে। লিড নামক সংস্থাটি যারা শক্তি এবং পরিবেশগত নকশায় নেতৃত্ব দিয়ে থাকে এমএনটি ব্যাংক স্টেডিয়াম এবং ওরিওলস পার্কের প্রচেষ্টাকে একটি আন্তর্জাতিক রেটিং দ্বারা স্বাক্ষরিত করেছে। এইচওকে নামক সংস্থাটি বিশ্বের শীর্ষস্থানীয় স্থাপত্য এবং প্রযুক্তি সংস্থাগুলির অন্যতম। তারা দাবি করছে যে তাদের তৈরি করা জর্জিয়ার অ্যাটলান্টায় মার্সিডিস বেন স্টেডিয়ামটি এলইডির সর্বোচ্চ প্রশংসাপত্রে ভূষিত হয়েছে। এই স্টেডিয়াম জুড়ে পুনর্ব্যবহারযোগ্য এবং কম্পোস্টিং লেবেল লাগানো পাত্রগুলো কিন্তু কারোর দৃষ্টি এড়িয়ে যেতে পারবে না, অর্থাৎ এখানে সম্পূর্ণভাবে একটি বর্জ্যহীন পরিবেশ তৈরি করার জন্য সব রকম প্রচেষ্টা করা হয়েছে। এই চোখের সংস্থার ম্যানেজিং পার্টনার ক্রিস ডিভোল্ডার বলেন, এটি সমগ্র বিশ্বের বৃহত্তম ক্রীড়াঙ্গন যেটি লিড সংস্থার প্ল্যাটিনাম রেটিং অর্জন করেছে। তিনি আরো বলেন যে, আমি মনে করি আমরা খেলাধুলার ক্ষেত্রে পরিবেশ বান্ধব প্রকল্পগুলি যে তৈরি করতে পেরেছি তা কিন্তু একটি দুর্দান্ত পদক্ষেপ এবং আমাদের পক্ষে এটি সত্যি একটা বিরাট অর্জন। 4000 সৌর প্যানেল যে পরিমাণ নবায়নযোগ্য অর্থাৎ রিনিউয়েবল এনার্জি উৎপাদন করবে তার সাহায্যে কিন্তু 10টা অ্যাটলান্টা ফ্যালকন ফুটবল গেমস অথবা 13টি অ্যাটলান্টা ইউনাইটেড ফুটবল খেলার জন্য প্রয়োজনীয় শক্তির যোগান দেওয়া সম্ভব। 1992 সালে জনসাধারণের ব্যবহারের জন্য খোলার পরে মেরিল্যান্ডে অবস্থিত বাল্টিমোরের ওরিয়াস পার্ক প্রথম আমেরিকান স্পোর্টস ভেনু যেটি লিড রেটিং অর্জন করতে পেরেছে।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকে হায়দার সবার শুভকামনা করি আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.